বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 1 ডিসেম্বর, 16 অগ্রহায়ণ এবং ফার্সি 10 অজার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সন্ধ্যা অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান। দৃষ্টিপাতে রয়েছে ইয়েমেন যুদ্ধের ব্যাপারে দেশটির পলাতক প্রেসিডেন্টের উপদেষ্টার বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে নিরাপদ সড়ক সহ 9 দফা দাবি বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের চলমান আন্দোলন কর্মসূচির ব্যাপারে প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর না করতে ছাত্রদের প্রতি অনুরোধ জানিয়ে তাদেরকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে লেখাপড়ায় মনোযোগী হতে পরামর্শ দিয়েছেন।
সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে নৈশকালীন বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ভিয়েনায় চলছে পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা, ইরানি জনগণের অধিকার ছেড়ে দেবে না তেহরান। ইউক্রেন ইস্যুতে রেড লাইন ক্রস না করতে রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারি, পাল্টা হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য আইন কোনো বাধা নয়, বাধা হল এই সরকার, মির্জা ফখরুলের মন্তব্য। এবং মহাত্মা গান্ধীর দেশে একনায়কতন্ত্রের আদর্শ কখনোই সফল হবে না, বিজেপিকে টার্গেট করে বলেছেন রাহুল গান্ধী এমপি। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনায় আছি আমি বাবুল আখতার। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে অনুষ্ঠিত সংলাপে যোগ দেওয়া ইরানি প্রতিনিধি দলের সদস্য বলেছেন, ভুয়া সময়সীমার কাছে জনগণের দাবি ও অধিকারকে কোরবানি দেবে না তেহরান। নাম প্রকাশ না করার শর্তে ইরানি প্রতিনিধি দলের এক সদস্য প্রেস টিভিকে বলেন, ইরানি আলোচক দল পূর্ণ আন্তরিকতা এবং সুস্পষ্ট দাবি নিয়ে ভিয়েনা সংলাপে যোগ দিয়েছে। আলোচক দল যত সময় প্রয়োজন তত সময় ধরে আলোচনা করতে প্রস্তুত রয়েছে, কিন্তু ভুয়া সময়সীমার নামে তাদের দাবিকে জলাঞ্জলি দিতে রাজি নয়। ইরান এবং 5 জাতি গোষ্ঠীর সদস্য দেশগুলো গত সোমবার থেকে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহালের জন্য 7ম দফা আলোচনায় বসেছে। আলোচনা সূত্র ধরে তারা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনার জন্য ওয়ার্কিং গ্রুপের বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকে অংশ নেন। আজ বুধবার তারা পরমাণু ইস্যুতে অন্য একটি ওয়ার্কিং গ্রুপের বৈঠকে যোগ দেন। জাতিসংঘে নিযুক্ত ইরানি ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের পরমাণু কর্মসূচি হচ্ছে মধ্যপ্রাচ্যের জন্য বাস্তব হুমকি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করতে হলে সবার আগে ইহুদিবাদী ইসরায়েলকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনটিপিতে সই করতে হবে। পরমাণু ও গণবিধ্বংসী অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠন শীর্ষক অধিবেশনে দেওয়া বক্তৃতায় মাজিদ তাখতের আহ্বানে গতকাল একথা বলেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করতে হলে সবার আগে ইসরায়েলকে আন্তর্জাতিক সমস্ত সংশ্লিষ্ট চুক্তি ও সংস্থায় যোগ দিতে বাধ্য করতে হবে এবং এই সংক্রান্ত যত নিয়ম কানুন রয়েছে তার সবই মেনে চলতে হবে। তবে সবার আগে ইসরায়েলকে কোন রকমের পূর্বশর্ত ছাড়াই পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে যুক্ত করতে হবে, যুক্ত হতে হবে এবং তার সমস্ত পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক আরবি শক্তি সংস্থা বা IAEA পর্যবেক্ষণের আওতায় আনতে হবে। ইহুদিবাদী ইসরায়েলের পরমাণু কর্মসূচিতে আমেরিকার অন্ধ সমর্থন এবং সহযোগিতার কঠোর সমালোচনা করেন ইরানের রাষ্ট্রদূত। আমেরিকা এবং ন্যাটো সামরিক জোটকে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন ইস্যুতে তারা যেন কেউ রাশিয়ার রেড লাইন ক্রস না করে। গতকাল রাজধানী মস্কোতে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে বক্তৃতা রাখতে গিয়ে প্রেসিডেন্ট পুতিন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইউক্রেনে ন্যাটো সামরিক জোট যে সেনা উপস্থিতি জোরদার করছে সেটি রাশিয়ার জন্য রেড লাইন। আমি আশা করি তারা কেউ এই রেড লাইন ক্রস করবে না। পুতিন বলেন, ইউক্রেনে কিছু ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে যা 7 থেকে 10 মিনিটের ভেতরে মস্কোয় আঘাত হানতে সক্ষম, আর যদি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হয় তাহলে 5 মিনিটের ভেতরে মস্কোয় পৌঁছে যাবে। পরিস্থিতি যদি এমন হয় তাহলে আমাদের কি করণীয় আছে? যারা আমাদের জন্য হুমকি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে তখন আমাদেরকেও একই রকমের ব্যবস্থা নিতে হবে, সে কাজ আমরা এখনই করতে পারি। পুতিন তার বক্তৃতার মাঝে রাশিয়ার সামরিক শিক্ষা, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পে অর্থ বিনিয়োগের প্রশংসা করেন। তিনি বলেন, রাশিয়া সমুদ্রভিত্তিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যা নতুন বছরে রুশ সামরিক বাহিনীতে যুক্ত হবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া ইউক্রেনে যে কোনো ধরনের উস্কানি সৃষ্টি করলে তার পরিণতি ভালো হবে না। তিনি মঙ্গলবার লিথুয়ানিয়ার রিগা শহরে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এই সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি ইউক্রেন সীমান্তে রাশিয়ার কথিত সেনা উপস্থিতি জোরদার করার ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। ব্লিংকেন বলেন, ইউক্রেনে রাশিয়ার যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। সম্মেলনে ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টোলেনবার্গ ইউক্রেনে যে কোনো সংঘাতের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া যদি আরেকবার একটি স্বাধীন দেশের বিরুদ্ধে বল প্রয়োগ করে তাহলে তাকে চড়া মূল্য দিতে হবে। আমেরিকা ও ন্যাটো জোট এমন সময় রাশিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করল যখন আমেরিকা নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ গত শনিবার বলেছিলেন, তার দেশ ইউক্রেন সীমান্তে কোনো ধরনের সামরিক তৎপরতা চালাচ্ছে না, বরং পশ্চিমা দেশগুলো তাদের যুদ্ধংদেহী পদক্ষেপগুলোকে বৈধতা দেওয়ার জন্য এ ধরনের অভিযোগ করছে। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 49 মিটার ব্যান্ডে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভাষায় বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আইন কোনো বাধা নয়, বাধা হল এই অবৈধ সরকার। তারা গণতন্ত্রের কণ্ঠকে স্তব্ধ করতে দিতে চায়। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আইন কোনো বাধা নয়, বাধা হলো এই অবৈধ সরকার। আজ বুধবার বেলা 11টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মৌন মিছিল কর্মসূচিতে এমন অভিযোগ করেন মির্জা ফখরুল। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত এই কর্মসূচি পালনে পুলিশ বাধা দেওয়ায় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্তভাবে সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় মির্জা ফখরুল বলেন, এই সরকার মৌন মিছিল ভয় পায়, কারণ তারা চিন্তা করে এই মৌন মিছিলের মধ্য দিয়ে সরকারের পতনের ঘণ্টা যদি বাজতে থাকে সেজন্য তারা মৌন মিছিল আটকে দিয়েছে। মির্জা ফখরুল বলেন, আজকে দেশনেত্রী খালেদা জিয়াকে তারা কথা বলতে দিতে চায় না, তাকে রাজনীতি থেকে সরিয়ে দিয়েছে। দেশের মানুষের মৌলিক অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার সবই কেড়ে নেওয়া হয়েছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা ড্যাব এক সংবাদ সম্মেলনে দাবি করেছে, গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো জরুরি। তিনি লিভারে মারাত্মক জটিলতা সহ কয়েকটি জটিল রোগে ভুগছেন। গত ২৪ ঘন্টায় তার রক্তের হিমোগ্লোবিন কমেছে। বাংলাদেশের যত চিকিৎসা প্রযুক্তি আছে তার জন্য সবগুলো প্রয়োগ করা হয়েছে। এখন তাকে পূর্ণ সুস্থ করতে হলে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো জরুরি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
আবারও ফিরছি বিশ্ব সংবাদে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এখনও স্থিতিশীল নয় উল্লেখ করে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল পর্যায়ে এলে দেশের বাজারে তেলের দাম পুনর্নির্ধারণ করা হবে। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মুস্তফা কামাল বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এখনও ওঠানামা করছে। একদিন জ্বালানি তেলের দাম ২০ ডলার কমে তো পরের দিন ২ ডলার বাড়ে। যখন তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমে স্থিতিশীল হবে তখন আমরাও সেই অনুযায়ী ব্যবস্থা নেব। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, মহাত্মা গান্ধীর দেশে একনায়কতন্ত্রের আদর্শ কখনোই সফল হবে না। সকল গান্ধীবাদী একনায়কতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে, আমরা কোনো অবস্থাতেই পিছপা হবে না। তিনি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মন্তব্য করেন। এদিকে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বর্ষাকালীন অধিবেশনে হট্টগোল ও বিশৃঙ্খলার অভিযোগে গত সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে কংগ্রেস সহ বিভিন্ন দলের ১২ জন এমপিকে সাসপেন্ড করাকে কেন্দ্র করে বিরোধীরা সোচ্চার হয়েছে। রাজ্যসভার ১২ জন এমপিকে সাসপেন্ডের প্রতিবাদে আজ সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা বিক্ষোভ সামিল হন বিরোধীরা। এ সময় তারা বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি গণতন্ত্র বিরোধী মোদী সরকার হাই হাই, রাজ্যসভার এমপিদের সাসপেনশন প্রত্যাহার করো, প্রত্যাহার তোমায় করতে হবে ইত্যাদি স্লোগানে সোচ্চার হন। ভারতের কেন্দ্রীয় সরকার সংসদের নিম্নকক্ষ লোকসভাকে জানিয়েছে, গত ৫ বছরে মোট ৪,177 জনকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতার প্রতিনিধি।
ভারতের কেন্দ্রীয় সরকার সংসদের নিম্নকক্ষ লোকসভায় জানিয়েছে, গত ৫ বছরে মোট ৪,177 জনকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সংসদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এক প্রশ্নের লিখিত জবাবে বলেন, গত ৫ বছরে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন ১০,645 জন, যার মধ্যে ২২৭ জন মার্কিন, ৭,782 জন পাকিস্তান, ৭৯৫ জন আফগানিস্তান এবং ১৮৪ জন বাংলাদেশের। মন্ত্রী নিত্যানন্দ রায় আরও বলেন, ২০১৬ সালে ১,১০৬ জনকে, ২০১৭ সালে ৮১৭ জনকে, ২০১৮ সালে ৬২৮ জনকে, ২০১৯ সালে ৯৮৭ জনকে এবং ২০২০ সালে ৬৩৯ জনকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। লোকসভায় কেরালার কংগ্রেস এমপি হিবি ইডেনের উত্থাপিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায় জানান, সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ ২০১৯ সালের ১২ ডিসেম্বর বিজ্ঞাপিত করা হয়েছিল এবং ২০২০ সালের ১০ জানুয়ারি কার্যকর হয়েছিল। সিএএর আওতায় থাকা ব্যক্তিরা নিয়মগুলো অবহিত হওয়ার পরে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। অন্যদিকে রাজ্যসভার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এক প্রশ্নের লিখিত জবাবে বলেছেন, বর্তমানে ৪,557 জন আফগান নাগরিক ভিসার মেয়াদ বাড়িয়ে ভারতে অবস্থান করছেন। ২৪ নভেম্বর পর্যন্ত ২০০টি ইমার্জেন্সি এক্সমিস ভিসাও ইস্যু করা হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরছে বিশ্ব সংবাদে। মার্কিন সরকার আফগানিস্তানের যে অর্থ আটক করেছে তা ছেড়ে দেওয়ার জন্য ওয়াশিংটনের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে তালেবানের অন্তর্বর্তী সরকার। কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে আলোচনার দ্বিতীয় দফায় এ আহ্বান জানিয়েছে তালেবান। গতকাল মঙ্গলবার ২ দিনব্যাপী এ আলোচনা শেষ হয়। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মানসুর হাদি সরকারের উদ্যোজন উপদেষ্টা প্রথম স্বীকার করেছেন যে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসন ছিল অযথা। তারা বলেছেন ইয়েমেনে সৌদি জোট চরমভাবে পরাজিত হয়েছে। সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রাইজান হোসেন।
ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সরকারের উপদেষ্টা পরিষদের প্রধান আহমদ আবিদ বিন দাগার এবং তার সহকারী আব্দুল আজিজ জাবারি এক যৌথ বিবৃতিতে এই প্রথম স্বীকার করেছেন ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসন ছিল অযথা। বিবৃতিতে তারা একথাও স্বীকার করেছেন ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনী ও সেনাবাহিনীর মোকাবেলায় সৌদি জোট চরমভাবে পরাজিত হয়েছে, তাই সামরিক পন্থা অবলম্বনের আর কোনো মানে হয় না এবং এ কৌশল অচল অবস্থার সম্মুখীন হয়েছে। প্রকৃতপক্ষে পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সরকারের ঘনিষ্ঠ এ কর্মকর্তারা এমন সময় এ বক্তব্য দিলেন যখন মানসুর হাদিকে ফের ক্ষমতায় বসানোর জন্য সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট গত প্রায় 7 বছর ধরে ইয়েমেনের জনগণের বিরুদ্ধে নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং দরিদ্র এ দেশটির বিরুদ্ধে সৌদি, ইসরায়েল ও আমেরিকার যৌথ ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। মানসুর হাদির উপদেষ্টা পরিষদের প্রধানের এই স্বীকারোক্তির সঙ্গে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোর্দাহির বক্তব্য মিলে যায়। তিনিও একই বক্তব্য দেয়ায় সৌদি আরবের তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট 2015 সালের 26 মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে আসছে এবং 6 বছর অতিক্রান্ত হয়ে 7 বছর হতে চলল। গত 6 বছর ধরে চলা যুদ্ধে ইয়েমেনের হুথি সমর্থিত ন্যাশনাল সেলভেশন সরকারের অনুগত স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনী বহু গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বারবার ইয়েমেনে সৌদি আগ্রাসনের সমালোচনার পর সৌদি সমর্থক সাবেক মানসুর হাদি সরকারের ঘনিষ্ঠ এ দুই কর্মকর্তা পরাজয়ের কথা স্বীকার করলেন, যা কিনা খুবই গুরুত্বপূর্ণ। সৌদি আরব ইয়েমেন যুদ্ধের বিরুদ্ধে লেবাননের তথ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ করলেও মানসুর হাদির উপদেষ্টাদের এ বক্তব্যের ব্যাপারে কেন রহস্যজনকভাবে নীরব রয়েছে সেটাই এখন প্রশ্ন। এই প্রশ্নের জবাবে অনেকে মনে করেন ইয়েমেন ইস্যুতে আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সমালোচনার জবাব দেওয়ার ক্ষমতা সৌদি আরবের নেই। পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি সরকারের দুজন উপদেষ্টা অনেক দেরিতে হলেও ইয়েমেনের বিরুদ্ধে সৌদি শত্রুতার স্বরূপ উন্মোচন করেছেন এবং এই কথা স্বীকার করেছেন যে ইয়েমেন যুদ্ধের যে লক্ষ্য ছিল তা থেকে সৌদি আরব সরে গেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর না করতে ছাত্রদের প্রতি অনুরোধ জানিয়ে তাদেরকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর না করতে ছাত্রদের প্রতি অনুরোধ জানিয়ে তাদেরকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে লেখাপড়ায় মনোযোগী হতে পরামর্শ দিয়েছেন। এ সময় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির প্রেক্ষিতে যারা গাড়ি ভাঙচুর করছে, আগুন দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
রাস্তায় নেমে গাড়ি ভাঙা চোরা এটা ছাত্রদের কাজ না, এটা কেউ করবেন না। দয়া করে যার যা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান, লেখাপড়া করেন, আর যারা দোষী অবশ্যই তাদের শাস্তি দেওয়া হচ্ছে, তাদের খুঁজে বের করা হয়েছে, সেটা আমরা করবো। সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক অনেক সতর্ক এ ব্যাপারে এবং সঙ্গে সঙ্গে সেটা খুঁজে বের করা হয়েছে। এবং ভবিষ্যতে এই গাড়ি ভাঙচুর আগুন দেওয়া যারা করবে তাদেরকেও খুঁজে বের করা হবে, তাদেরও শাস্তি দেওয়া হবে। আর ওই গাড়িতে যদি কেউ মারা যায়, যে গাড়িতে আগুন দেবে সেখানে যদি কেউ মারা যায় বা আগুনে পড়ে, তাহলে তার জন্য কঠোর শাস্তি দেওয়া হবে।
চালকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন তাদেরকেও সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে। অনেক জনসংখ্যা বেশি আমাদের, স্বাভাবিকভাবে সেখানে গাড়ি চালাতে গেলে সঠিক প্রশিক্ষিত হতে হবে। ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রামপুরায় বাস চাপায় ছাত্র নিহতের ঘটনায় বিএনপি জামাতের অতীত সহিংস অপকর্মের পুনরাবৃত্তি কিনা তা খতিয়ে দেখতে হবে। আজ বুধবার আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক সেতুমন্ত্রী ব্যাখ্যা করে বলেন, প্রত্যক্ষদর্শীর তথ্য মতে দুর্ঘটনাটি ঘটেছে রাত পৌনে 11টায়। এর 12 মিনিট পর 10:57 নিরাপদ সড়ক চাই ফেসবুক পেজে ওই স্থান থেকে লাইভ করা হয়। রাত 11টায় জামাত পরিচালিত টেলিগ্রাফ চ্যানেলে খবরটি প্রচার করে এবং দুর্ঘটনার স্থান থেকে সমস্ত সামাজিক যোগাযোগের মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে। আর খবরটি ছড়িয়ে পড়ার 10 মিনিটের মধ্যেই প্রায় 15টি বাসে আগুন দেওয়া হয় এবং অসংখ্য গাড়ি ভাঙচুর করা হয়। এটা কি নিছক দুর্ঘটনা নাকি পূর্ব পরিকল্পিত? একই রকম প্রশ্ন তুলেছেন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ বুধবার সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী প্রশ্ন করেন, ছাত্ররা তো আগুন দেয়নি, কারণ ঘটনার 10-15 মিনিটের মধ্যে এত ছাত্র সেখানে পৌঁছায়নি। তাহলে প্রশ্ন হচ্ছে, যারা ফেসবুক পেজে লাইভ দিয়েছে তারা ঘটনা সম্পর্কে আগে থেকেই অবহিত ছিল কিনা? ডক্টর হাসান মাহমুদ আরো বলেন, ছাত্রদের আন্দোলনে ভর করে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। গত পরশু রাতের ঘটনা থেকে তা স্পষ্ট। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, আমরা এখনই বিদায় নিব, তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছে। ভিয়েনায় চলছে পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা, ইরানি জনগণের অধিকার ছেড়ে দেবে না তেহরান। ইউক্রেন ইস্যুতে রেড লাইন ক্রস না করতে রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারি, পাল্টা হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য আইন কোনো বাধা নয়, বাধা হল এই সরকার, মির্জা ফখরুলের মন্তব্য। এবং মমতা গান্ধীর দেশে একনায়কতন্ত্রের আদর্শ কখনোই সফল হবে না, বিজেপিকে টার্গেট করে বলেছেন রাহুল গান্ধী এমপি। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.